হৃদয়ের জীব কোরআন, খোদা তালার কলাম কোরআন কোরআন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে সর্বশেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি সকাল ও সন্ধ্যা 10 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি ওই ব্যক্তির সুপারিশ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কে না চায়? আল্লাহ, নিঃসন্দেহে এটা অত্যন্ত কল্যাণকর, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি বিষয়। আমাদের উচিত যেন আমরা প্রতিদিন দরুদে পাকের অভ্যস্ত হয়ে যায় পাঠ করার। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের প্রারম্ভেই আমরা ভালো ভালো নিয়ত করে নিই, কেননা রসুল আকরাম নূরে মুজাসসাম সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়তুল মুমিনি খায়রু মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য আমরা যা শুনবো তার উপর আমল করে অন্যের নিকট পৌঁছার জন্য, আল্লাহর কালামুল্লাহ শরীফের নির্দেশনাকে জানার জন্য এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ আজাজাল। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমরা কয়েকটি সেগমেন্টে বিভক্ত করেছি। আমরা প্রথমেই কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করে থাকি অথবা অনুবাদ তাফসির, এরই পাশাপাশি আপনাদের অভিমত, আপনাদের অডিও ভিডিও কলের সম্পৃক্ততা, আপনাদের জন্য প্রশ্ন এবং তার উত্তর, এবং আপনাদের মাঝে থেকে যারা সঠিক উত্তর প্রদানকারী তাদের নাম ঘোষণা ইত্যাদি রয়েছে এই অনুষ্ঠানে। আমরা যাব সেগমেন্টের দিকে। জি, মাশাআল্লাহ, কোরআনে পাকের তেলাওয়াত। আমরা আজ পবিত্র কোরআনুল করিমের সুরা আলে ইমরানের 97 থেকে 100 আয়াত এর তেলাওয়াত শ্রবণ করব, এর অনুবাদ শুনব, এর প্রাসঙ্গিক আলোচনা শুনব। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কোরআনের তেলাওয়াতের বেশুমার ফাদিলাত রয়েছে। যে ব্যক্তি একবার একটি অক্ষর তেলাওয়াত করে, আল্লাহ আকবার, আলিফ 10টি নাকি পেয়ে যায়, মাশাআল্লাহ। আর যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে কোরআনে পাকের একটি আয়াত তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে একটি উত্তম উট আল্লাহর রাহে কোরবানি দেওয়ার সওয়াব দান করে। সুবহানাল্লাহ, আমাদের উচিত প্রতিনিয়তই কোরআনে পাকের তেলাওয়াত করা, শোনা, অপরকে উদ্বুদ্ধ করা। আসুন আমরা কোরআন পাকের তেলাওয়াত শ্রবণ করে নিই।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফীহি আয়াতুন বাইনাতুন মাকামু ইব্রাহিম, ওয়ামান দাখালাহু কানা আমিনা, ওয়ালিল্লাহি আলা النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ قُلْ يَا أَهْلَ الْكِتَابِ لِمَ تَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَاللَّهُ شَهِيدٌ عَلَى مَا تَعْمَلُونَ قُلْ يَا أَهْلَ الْكِتَابِ لِمَ تَصُدُّونَ عَنْ سبيل الله من آمن تبغونها عوجا وأنتم شهداء وما الله بغافل عما تعملون يا أيها الذين آمنوا إن تطيعوا فريقا من الذين أوتوا الكتاب يردوكم بعد إيمانكم كافرين صدق الله العظيم
سبحان الله سبحان الله আমরা পবিত্র কুরআন কারীমের সূরা আলে ইমরানের 97 থেকে 100 আয়াতের তেলাওয়াত শুনছি নিয়ত করি আমরা প্রতিনিয়ত কোরআনে পাকের তেলাওয়াত শুনব করব অনুবাদ পড়ব দাওয়াত ইসলামীর সকল জিম্মাদারদের যারা দাওয়াত ইসলামী মুবাল্লিগ দায়িত্বশীল রয়েছে কিংবা মহব্বত করে আমির আহলে সুন্নাত বলেন যে প্রতিদিন কমপক্ষে 3 আয়াত তেলাওয়াত অনুবাদ এবং তাফসির পড়া উচিত এবং তেলাওয়াত তো কমপক্ষে আমরা যেন এভারেজ এক পৃষ্ঠা হলেও আমরা তেলাওয়াত করি দেখুন আজকে কোরআন থেকে আমরা দূরে সরে যাচ্ছি যার কারণে আমরা পেরেশানগ্রস্ত হচ্ছি কোরআনের সাথে আমাদের বন্ধুত্ব করা দরকার কোরআনকে আমার পথ প্রদর্শক হিসেবে নিয়ে নেওয়া দরকার এটা এমন একটি কিতাব যাতে বিন্দুমাত্র সন্দেহ নেই আর মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী আজ আমি দুনিয়ার বিভিন্ন ব্যক্তির বুকসগুলোকে দুনিয়ার সাধারণ ব্যক্তিদের চিন্তা চেতনার দর্শনগুলোকে আমরা আমার পথ প্রদর্শন হিসেবে গ্রহণ করি যার ফলে আমরা জায়গায় জায়গায় বাধাগ্রস্ত হচ্ছি যদি আমরা কোরআনুল করিমকে আল্লাহর বাণীকে আল্লাহর কালামকে আমার জন্য পথ প্রদর্শন হিসেবে গ্রহণ করে নিতাম তাহলে আমরা সকল সমস্যা থেকে সমাধান পেয়ে যেতাম আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনছিলাম সূরা আলে ইমরানের 97 থেকে 100 আয়াত পর্যন্ত আসুন আমরা তার অনুবাদ শ্রবণ করে নেই তাতে রয়েছে প্রকাশ্য নিদর্শন ইব্রাহিমের দাঁড়াবার জায়গা আর যে কেউ ওখানে প্রবেশ করে সে নিরাপদ আর আল্লাহর জন্য মানুষের উপর এই ঘরের হজ করা জরুরি যেতে যাওয়ার শক্তি রাখে আর কেউ অস্বীকার করলে তবে আল্লাহ সমস্ত বিশ্বের মুখাপেক্ষী নন বলো হে কিতাবীরা তোমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করো কেন অথচ আল্লাহ তোমাদের কাজ দেখছেন বলো হে কিতাবীরা যারা ঈমান এনেছে তাদের আল্লাহর রাস্তায় থেকে ফেরাও কেন তোমরা তা বাঁকানো চাও অথচ তোমরা সাক্ষী আর আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে অনভিহিত নন হে ইমানদারগণ যদি তোমরা কিতাবীদের একটি দলকেও মানো তবে তারা তোমাদের ঈমানের পর পুনরায় কাফির বানিয়ে দেবে আল্লাহ আল্লাহ প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা শুনছিলাম সূরা আলে ইমরানের 97 থেকে 100 নম্বর আয়াত পর্যন্ত অনুবাদ আল্লাহ তাবারক ওয়া তাআলা 97 নম্বর আয়াত এখানে স্পষ্টভাবে বলে দিয়েছেন এখানে এতে রয়েছে স্পষ্ট নিদর্শন ইব্রাহিমের অবস্থান মিন মাকামে ইব্রাহিম স্পষ্ট নিদর্শন সমূহ হচ্ছে ইব্রাহিমের অবস্থান মাকামে ইব্রাহিম হলো সেই পাথর যার উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিসসালাম কাবা নির্মাণ করেছেন এই পাথরে তার পদচিহ্ন আজও বিদ্যমান এই নিদর্শন আল্লাহ কুদরতের প্রমাণ এবং কাবা শরীফের মর্যাদার প্রতীক আল্লাহ আকবার আল্লাহ আকবার একজন নবী আলা নবিগিনা ওয়া আলাইহিসসালাম মিন ইব্রাহিম আলাইহিসসালাম এটাতে পাড়া দিয়েছেন সেখানে ছাপ পড়ে আছে এটা আল্লাহর নিদর্শন যেহেতু একজন নবীর কদম লেগেছে এখানে আল্লাহর প্রিয় বান্দাগণ যাকে ব্যবহার করে যার সাথে সংস্পর্শে নবীদের সংস্পর্শে এসে যায় এটা বরকতওয়ালা হয়ে যায় আল্লাহর নিদর্শন হয়ে যায় যেমনটি মাকামে ইব্রাহিম সুবহানাল্লাহ যে এতে প্রবেশ করবে সে নিরাপদ হয়, হারাম শরীফে প্রবেশকারী ব্যক্তি নিরাপদ থাকে। জাহিলিয়াতের যুগেও কাবা গৃহের মর্যাদা ছিল, কেউ যদি সেখানে আশ্রয় নিত তাহলে সে নিরাপদ থাকত। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় ঘোষণা করেন, আজকের দিন হারাম শরীফে যুদ্ধ করা হালাল করা হয়েছে, কিন্তু তা কেবল আমার জন্য এবং অল্প সময়ের জন্য। আর আল্লাহর জন্য মানুষের উপর এই ঘরের হজ ফরজ, যে এ পথে সামর্থ্য রাখে। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্টভাবে বলেছেন যে আল্লাহ তাআলা জন্য মানুষের উপরে ঘরের হজ ফরজ, যে এর সামর্থ্য রাখে, আর যে একে অস্বীকার করবে সে কুফরি করল। নিশ্চয় আল্লাহ সকল জগতের অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহ আকবার। হজের ফরজিয়ত অস্বীকার এটা কুফরি, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, বরং বান্দার এবাদত তারই উপকারে আসে। হাদিসের মধ্যে আসছে, রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যা সহিহ মুসলিমের 1337 নম্বর হাদিস। নবী আকরাম নূরে মুজাসসাম সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানুষ, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, সুতরাং হজ আদায় করো। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ প্রসঙ্গে আরও ইরশাদ করেন, যা তিরমিজি শরীফের হাদিস, যে ব্যক্তি হজের সামর্থ্য রাখে তবু হজ আদায় করে না, সে ইহুদি বা খ্রিস্টান হয়ে মারা যাক, তাতে কিচ্ছু আসে যায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, যা আবু দাউদ শরীফের হাদিসে আসছে, হজ জীবনে একবার ফরজ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হজ একবার ফরজ, এরপর অতিরিক্ত নফল। প্রিয় ইসলামী ভাইরা ও মাদারিসের দর্শকবৃন্দ, আমরা হজ সম্পর্কে শুনছিলাম, আর হ্যাঁ, হাদিসে পাকে আরও আসছে, আল হজ মাবরুরু লাইসা লাহুল জাযাউ ইল্লা আল জান্নাহ, মকবুল হজের বিনিময় জান্নাত ব্যতীত কিছুই নয়। হজ মুসলিম উম্মার প্রতি ফরজ, কার এর কিছু শর্ত রয়েছে। উম্মার মাঝে সকলের প্রতি হজ ফরজ নয়, ঈমান গ্রহণ প্রত্যেক মানুষের প্রতি এটা অত্যাবশ্যক। যখন ঈমান গ্রহণ করে, ঈমানের পর শারীরিক ইবাদত নামাজ। প্রিয় ইসলামী ভাইরা, হজ এটাও ইসলামের 5 স্তম্ভের একটি স্তম্ভ। ঈমান এটা সকলের জন্য, সকলের জন্য অত্যাবশ্যক। ঈমান গ্রহণের পর শারীরিক ইবাদত নামাজ, রোজা, আর্থিক ইবাদত যাকাত। আর হজটা হচ্ছে শারীরিক ও আর্থিক ইবাদত। হজ যার উপর ফরজ রয়েছে এটা তার উপর আদায় করা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, হজ ফরজ হওয়ার পর এতে তোমরা বিলম্ব করিও না। কিন্তু আমরা অনেকেই হজ ফরজ হওয়ার পরেও বিলম্ব করে থাকি, যা অত্যন্ত গর্হিত কাজ, অপছন্দনীয় কাজ। কারণ আমি জানি না আজ আমার শারীরিক ফিটনেস ঠিক আছে, সুস্থ আছি, টাকাও আছে, অর্থ আছে, আগামীকাল টাকা থাকবে কি না, শরীর সুস্থ থাকবে কি না। অনেকে আমরা বলি আমার মেয়েকে বিয়ে দিয়ে তারপর যাব, ছেলেকে বিবাহ করিয়ে তারপর যাব, অমুক কাজটা শেষ করে তারপর যাব। না, মেয়েকে বিবাহ দেওয়া এটা তো দিতে হবে, আপনি চেষ্টা চালাচ্ছেন, কিন্তু বিবাহ কখন হবে এটা তো আপনি নির্ধারণ করতে পারেন না, এটা আপনার ইচ্ছাধীন না। কিন্তু আপনার হজ ফরজ হওয়ার সাথে সাথেই আপনাকে হজ আদায় করতে হবে। প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হজের আমাদের যখন ফরজ হবে, কখন ফরজ হবে, যে ব্যক্তির দৈনন্দিন প্রয়োজন মেটানোর পর, বা দেশ থেকে হজে যাওয়া এবং আসার যে খরচটা, উদাহরণস্বরূপ বর্তমান সময় ধরে নেন 6 লাখ টাকা, এবং এই হজের যে সময়টা, এই সময় যে পরিবারে খরচ ধরে নেন 50,000 টাকা, উদাহরণ বলছি, পরিবারের দেড় মাসে খরচ 50,000 টাকা। যদি কারো কাছে এই হজের খরচটা 6,00,000 টাকা এবং ওই সময় পরিবারের খরচ এর মালিক থেকে থাকে, মিন 6,500-7,00,000 টাকার যদি কেউ মালিক থাকে, রাস্তা নিরাপদ থাকে, প্রাপ্ত বয়স্ক হয়, তার উপর নিষেধাজ্ঞা না থাকে, স্বাধীন থেকে থাকে, রাষ্ট্রীয় কোনো বিধিনিষেধ না থাকে, তাহলে তার উপর হজ ফরজ। এখন আপনি চিন্তা করুন আপনার উপর হজ ফরজ কি না। যদি ফরজ হয়ে থাকে তাহলে বিলম্ব না করা, কারণ আমি জানি না আগামী বছর আমি হজে করতে পারবো কিনা, বাঁচবো কিনা। সুবহানাল্লাহ, হজের এত এত ফজিলত রয়েছে। বলা হয়েছে যখন কোনো ব্যক্তি কাবাতুল্লাহকে প্রথম জিয়ারত করে, প্রথম দেখে, দৃষ্টিটা পতিত হয় কাবার প্রতি, আল্লাহু আকবার, কাবার জিয়ারত করে নেয়, সে যে দোয়া করে নেয় আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করে নেয়, আল্লাহু আকবার। আরাফার ময়দান হজের সবচেয়ে বড় রুকন, এর বেশুমার ফজিলত আরাফার ময়দানের। যে ব্যক্তি আরাফার ময়দানে উপস্থিত হবে 9 জিলহজ সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তি জীবনে গুনাহকে মাফ করে দেবে। হজ শব্দের অর্থ হচ্ছে সংকল্প করা, ইচ্ছা করা, আর পারিবেশিক অর্থ হচ্ছে নির্ধারিত সময়ে, নির্ধারিত স্থানে, নির্ধারিত কাজ সম্পন্ন করাকে হজ বলে। এখানকার হজের জন্য নির্ধারিত স্থান দরকার, নির্ধারিত সময় দরকার, আর শরীয়ত কর্তৃক নির্ধারিত কাজগুলো দরকার। আমি ওই কাজগুলো অন্য সময় গিয়ে করলাম, হবে না, অন্য জায়গায় করলাম, হবে না, গেলাম কিন্তু করলাম না, হবে না। নির্ধারিত সময়ে, নির্ধারিত স্থানে, নির্ধারিত কাজগুলো করাকে হজ বলা হয়েছে। ইসলামী ভাইয়েরা, হজ এর বেশুমার ফজিলত সম্পর্কে আমরা হাদিসে কারিমা শুনছিলাম, আল্লাহু আকবার। যে ব্যক্তি মুজদালিফাতে অবস্থান করবেন, বান্দার হকগুলোকে আল্লাহ তাআলা মাফ করিয়ে দিবেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটা পৃথিবীর কোথাও সম্ভব না। আল্লাহ তাআলা তার রহমত দ্বারা, তার দয়া দ্বারা করবেন। বলবেন এটা কীভাবে সম্ভব, কিতাবের মধ্যে আসছে যখন কোনো আল্লাহর বান্দাকে আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু তার উপর বান্দার হক আছে। উদাহরণস্বরূপ কেউ আপনার কাছে 1,00,000 টাকা পাবে কিন্তু আপনি ক্ষমাপ্রাপ্ত হয়ে গেছেন আল্লাহর কাছ থেকে, সে জান্নাতে যেতে থাকবে, আল্লাহ তাআলার দরবারে ওই ব্যক্তির বিরুদ্ধে যে পাবে সে দাঁড়িয়ে যাবে, মওলা এর বিরুদ্ধে আমার মামলা আছে, আমি তার কাছে পাবো। আল্লাহ তাআলা তখন যে পাবে তাকে বলবে আমি তোমাকে এর বিনিময়ে এত এত নেয়ামত দান করব, এটা এটা দিব, জান্নাত দিব, এটা দিব। ওই বান্দা অত্যন্ত খুশি বলবে মাওলা মঞ্জুর, মাওলা মঞ্জুর, মাওলা কবুল, কবুল করে না মাওলা, কবুল করে না, মঞ্জুর করে না। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী খেয়াল দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রাজি হয়ে যাবে, আল্লাহ তাআলা যখন সন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন আল্লাহ তাআলার ওই বান্দাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। তো হজ একটি ওই মাধ্যম যা আমার জিন্দগির গুনাহকে মাফ করানোর। এইটা ভাবিয়ে না যে আমি বুড়া হয়ে গুনাহ করে তারপরে গিয়ে মাফ করে আসবো, আপনি বুড়া তো নাও হতে পারেন। আপনি এবছরের কথা ভাবেন, হজের নিয়ত করলেন, হজে যেতে পারবেন কিনা তার কোনো নিশ্চয়তা আছে, আছে কি না তাও নিশ্চয়তা নাই। অথচ আমরা চিন্তা করে থাকি এই সেই এটা সেটা, না, কখনো এটা আমাদের কাম্য নয়, বরং হজ ফরজ হওয়ার সাথে সাথেই আমরা যেন হজ আদায় করে নেই। প্রিয় ভাই, আমরা শুনছিলাম হজের বিষয়ে ফরজ, এই হজ আমাদের যত দ্রুত সম্ভব এটাকে আদায় করে নেয়া, ফরজ হওয়ার সাথে সাথেই আমি যেন আমার অমুককে নিয়ে যেতে হবে, তাকে না নিলে কেমন দেখায়, এই কথা যদি হয়ে যায় তাহলেই সমস্যা, কারণ আমরা কখনো জানি না আমাদের কখন জীবন শেষ। অতএব আমরা যেন বিলম্বিত না করি, আল্লাহর ফরজকৃত এবাদতকে আমরা দ্রুততার সাথে আদায় করি। হাদিসে পাকে আসছে যে হজ আদায় করলে আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন। আমরা অনেকে এটা ভাবি যে এতগুলো টাকা খরচ করে ফেলবো, কোথা থেকে আসবে? না, বরং আপনি যদি হজ আদায় করেন, কিতাবে আসছে যে ব্যক্তি ফরজ হজকে আদায় করবেন, হজকে আদায় করবেন, আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দান করবেন। এটা ভাববেন না কোথা থেকে আসবে, আপনাকে যে টাকা মালিক বানিয়েছে, অন্যজন তো খাবার খেতে পারে না, আবার হজ করবে কোথা থেকে? কিন্তু আপনাকে যে হজ করার ফরজ হয়েছে, এ পর্যন্ত সম্পদ আপনার কাছে আসছে, এটা কার দয়াতে আসছে? আল্লাহ পাকের দয়াতে। তো যে আল্লাহ তাআলা এ পর্যন্ত পৌঁছে দিয়েছেন, সে আল্লাহ তাআলা আরও দিতে পারেন। আল্লাহ তাআলা যাকে খুশি তাকে ইজ্জত দেন, দৌলত দেন, এটা আল্লাহ তাআলার দান। আমরা শুধু চেষ্টা করতে পারবো, দোয়া করতে পারবো, কিন্তু দেনেওয়ালা মালিক আল্লাহ তাআলা, তার উপর তাওয়াক্কুল করা আমাদের অপরিহার্য বিষয়। আমরা হজের ফরজগুলো সম্পর্কে, ওয়াজিবগুলো সম্পর্কে এবং আমরা অন্যান্য বিষয় জানবো। আসুন আমরা পরবর্তী সেগমেন্টের দিকে যাই। জি, আমাদের ভিডিও কল রয়েছে, আসুন আমরা আমাদের দর্শক বৃন্দের কল দেখে নেই, শুনে নেই। আপনারাও যে যেখান থেকে দেখতে পাচ্ছেন, দেশ কিংবা প্রবাসে, কাছে দূরে, সকলকে অনুরোধ জানাবো আপনিও আপনার সম্পৃক্ত তাই অনুষ্ঠানের সাথে করতে পারেন। মাদানী চ্যানেলের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার চলছে, মোবাইল নাম্বার চলছে, এই নাম্বারে আপনি ফোন করে, হোয়াটসঅ্যাপে রেকর্ডিং করে, মোবাইলে ভিডিও রেকর্ডিং করে এই অনুষ্ঠান সম্পর্কিত আপনার মতামত, প্রশ্ন, কোনো বিষয়ে প্রশ্ন থাকলে সেই প্রশ্ন করে আপনি পাঠাতে পারেন। আপনাদের মধ্য থেকে ইনশাআল্লাহ তাবারক তাআলা যাদের চলার মতো রয়েছে, এ সকল ভিডিও অডিওগুলো আমরা এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত করব ইনশাআল্লাহ। জি, কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ সাকিব হোসেন, আমি চট্টগ্রাম থেকে বলছি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আমার রবের বাণী অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকার একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু শেখা যায়, জানা যায়। আশা করি মাদানী চ্যানেল বাংলা আমাদের এরকম অনুষ্ঠান আরও ধারাবাহিকভাবে দিতে থাকবে। আমার জন্য দোয়া করবেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম, আমি পশ্চিম মাতাবাড়ি থেকে বলছি। আমাদের প্রিয় অনুষ্ঠান আমার রবের বাণী অনুষ্ঠানটা খুব ভালো, আমি সব পরিবার নিয়ে দেখি এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু।
মাশাআল্লাহ, মারহাবা, আন্তরিক মুবারকবাদ আমাদেরকে উৎসাহিত করার জন্য। আল্লাহ তাআলা আপনাকেও কবুল করে নিক। দাওয়াত ইসলামী সকলকে নিয়ে কাজ করছে, সকলের সহযোগিতার মাধ্যমে মাদানী চ্যানেল পরিচালিত হচ্ছে আপনাদের সকলের সহযোগিতায়। এই অর্থ, দাওয়াত ইসলামীর সকল কাজ, এই মাদানী চ্যানেলের অর্থ, এটাও আলহামদুলিল্লাহ আপনারাই দিচ্ছেন। বিভিন্ন ভাই, কেউ একদিনে খরচ মাদানী চ্যানেল দিয়ে দিচ্ছে, কেউ ছয় ঘন্টা বারো ঘন্টার খরচ, কেউ দুই দিনে খরচ দিয়ে দিচ্ছে। এভাবেই আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর এই দিনই মহান কাজ, নেকির দাওয়াত ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। আমি আপনাকেও দাওয়াত দেবো, আপনিও চেষ্টা করুন। মাদানী চ্যানেলের এই বিশাল কোটি কোটি টাকা খরচ যেখানে, সেখানে আপনার সম্পৃক্ততাও আমরা আশা করি। যে আমরা বলছিলাম হজের বিষয়ে, প্রিয় ইসলামী ভাইরাও, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যারা হজ আদায়ের জন্য যাবে, ফরজ হজ, হজ আদায়ের যে নিয়মগুলো রয়েছে, হজের ফরজ তিনটি রয়েছে। নাম্বার এক, ইহরাম বাদা, নিয়াত ও তালবিয়া পাঠ করা। ইহরাম সমস্ত কাপড়কে খুলে দুইটি পুরুষের জন্য সেলাইবিহীন দুইটি কাপড় পরিধান করা, নিয়ত করা, সাথে সাথে তালবিয়া পাঠ করা। এহরাম, হারাম করে দেয়া দুনিয়ার সমস্ত কিছু। আপনি যখন হজের এহরাম বেঁধে নিলেন, তখন দুনিয়ার সমস্ত কাজকর্ম, দুনিয়াবি নিষিদ্ধ হয়ে যায়। আপনি মশা অন্য সময় মারতে পারতেন, কিন্তু এই সময় মশা মারা আপনার জন্য নিষিদ্ধ হয়ে গেল। শরীরের কোনো পশম লোম উপড়িয়ে ফেলা নিষিদ্ধ হয়ে গেলে আপনি স্বীকার করতে পারবেন না, কোনো প্রাণীকে হত্যা করতে পারবেন না, খুশবু ব্যবহার করতে পারবেন না, এহরাম বাঁধার পর এগুলো নিষিদ্ধ হয়ে যাবে। নির্দিষ্ট নিয়তে হজ শুরু করা এবং লাব্বাইক বলা, হজ এর জন্য এহরাম হচ্ছে ফরজ, আর এহরাম বাঁধার পর তালবিয়া পড়া এই ফরজিয়তের ওয়াজিব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া ইহরাম বাঁধার পর থেকে ফরজ আদায়ের পর নামাজ কোরআন তেলার উত্তম এবাদত হচ্ছে এ তালবিয়া পাঠ করা, প্রতি ক্ষণে উঁচু জায়গায় ওঠার সময় তালবিয়া পাঠ করা, নিচু জায়গায় নামার সময় তালবিয়া পাঠ করতে থাকা। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দেন। হজের ফরজের দ্বিতীয় ফরজ হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান, আর তা হচ্ছে নয় জিলহজ, জোহর থেকে সূর্যাস্ত পর্যন্ত সময় আরাফার ময়দানে নির্দিষ্ট সময়ে অবস্থান করা, এটা হজের মূল স্তম্ভ, মূল রোকন, এটা অত্যাবশ্যক। এবং যারা হজে যায়, হজে যাওয়ার পর অসুস্থ হয়ে যায়, সরকারের পক্ষ থেকে হাসপাতালে ভর্তি থাকলেও তাদেরকে আরাফার দিন অ্যাম্বুলেন্সে করে আরাফার ময়দান নিয়ে আসা হয়, যেহেতু হাজির এই কাজটা হজটা আদায় হয়ে যায়। আল্লাহ, আরাফার ময়দান সম্পর্কে আমি পূর্বে আরজ করেছিলাম, বেশুমার ফদিলত রয়েছে আরাফার ময়দানে উকুফ করা, অবস্থান করা। নয় জিলহজ দ্বীপ্রহর থেকে নিয়ে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, জোহর থেকে সূর্যাস্ত পর্যন্ত যে ব্যক্তি আরাফার ময়দানে উপস্থিত হবেন আল্লাহু আকবার তার গুনাহকে ক্ষমা করবেন। কিতাবের মধ্যে আসছে আরাফার ময়দানে নয় জিলহজ, প্রতি বছর হজের মধ্যে দুইজন নবী আলা নবীগিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসালাম সশরীরে হাজির হন। হ্যাঁ, সশরীরে হাজির হন হযরতে সাইয়েদুনা খিজির আলাইহিস সালাম, হযরতে ইলিয়াস আলা নবীগিনা ওয়া আলাইহি সালাতু ওয়াসালাম। আরাফার ময়দানে হাজিদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক সময় পরীক্ষা করা হয়, ফেরেশতা সেখানে, অসংখ্য ফেরেশতারা সেখানে অবতীর্ণ হন, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য আউলিয়ায়ে কামিলিন নয় জিলহজ আরাফার ময়দানে উপস্থিত হন। আমরা যেন সেখানে উপস্থিত হই। আল্লাহ আল্লাহ, সৌভাগ্যবান যারা হজের সফর শুরু করে দিয়েছে, কেউ পৌঁছে গিয়েছে মক্কাতুল মুকাররমায়, কেউ পৌঁছে কেউ পৌঁছবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের, আমরা যারা দর্শক রয়েছি আমরা শুনতে পাচ্ছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বার বার হজ্জে বাইতুল্লাহ সিয়ারাতে মদিনা মুনাওয়ারা নসিব করে দিন। ইসলাম ভাইরা ও মাদ্রাসার দর্শকবৃন্দ, আমরা হজের ফরজ নিয়ে কথা বলছিলাম। প্রথম ফরজ হচ্ছে ইহরাম বাঁধা, দ্বিতীয় ফরজ হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা, আর তৃতীয় ফরজ হচ্ছে তাওয়াফ জিয়ারা, অর্থাৎ আরাফার ময়দানে অবস্থান গ্রহণের পর থেকে, আরাফার ময়দানে অবস্থান গ্রহণের পর কাবা শরীফে সাত চক্কর দেয়া, এতে তাওয়াফে ইফাজাও বলা হয় এটাকে। তিনটির যে কোনো একটি যদি ছেড়ে দেয়া হয় তাহলে হজ বাতিল হয়ে যাবে, এটার কোনো কাফফারা নাই, বিনিময় নাই। এহরাম বাঁধতেই হবে, আরাফাতে অবস্থান করতেই হবে, কাবা শরীফের জিয়ারত তাওয়াফ এটা করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও হজ করার, সেখানে উপস্থিত হওয়ার, আল্লাহর রহমতকে তালাশ করার তৌফিক দান করুক। কতই না সৌভাগ্যবান আল্লাহ আল্লাহ যে সকল হাজি সাহেবান সেখানে হাজির হচ্ছে, উপস্থিত হচ্ছে। আল্লাহ যেন আমাদেরকেও বারবার হজ করা তৌফিক দিন। মানে দর্শকবৃন্দু, আমরা শুনছিলাম ফরজের কথা, এখন আমরা যাব হজের ওয়াজিবের দিকে। মাতাজি দর্শকবৃন্দু, হজের ছয়টি ওয়াজিব রয়েছে। নাম্বার এক, সাফা ও মারোয়া, সাই করা। সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, নিশ্চয়ই সাফা এবং মারোয়া আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন। তোমাদের মধ্যে থেকে যারা হজ কিংবা উমরা করে, তারা যদি তাওয়াফ করে, এটা কল্যাণ কর। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মাঝে এই সাফা মারোয়ার কথা বর্ণনা করেছেন, হজের ওয়াজিবের মধ্যে একটি। এটা কি? এটা হচ্ছে একজন নেক বান্দির স্মৃতিচারণ। হজের মধ্যে পুরো হজটাই হচ্ছে কোন নবী রসুল কিংবা কোন ওলির স্মৃতিচারণ। আমি ভাবছি সেটা কেমন। হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে ওই কাজগুলো যেটা করেছেন নবী ওলিয়া এমন পছন্দ হয়ে গেছে, যার প্রেক্ষাপট এইরকম যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, শিশু সন্তান ইসমাইল আলাইহিস সালামকে যখন মরুভূমিতে রেখে আসতেন, তখন কাবা শরীফ ছিল না। সেখানে কাবা শরীফ আদম আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন নূহ আলাইহিস সালামের সময়, প্লাবনে ধ্বংস হয়ে যায়, সেখানে কিছুই ছিল না, মানব বসতি শূন্য মরুভূমি, না পানি ছিল, প্রায় 90 কিলোমিটার কম বেশ দূরে সাগর, নোনা পানি, মিষ্টি পানি কোনো সন্ধান ছিল না, শত শত মাইল দূরে জনবসতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন হযরতে সাইয়েদুনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন, হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট শিশু বাচ্চা, তার খাদ্য সামগ্রী শেষ হয়ে গেছে, পানি শেষ, দুধ পান করবে সেই দুধ নেই, শুকিয়ে গেছে পানির পিপাসা। হাজরা রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানের জন্য বেকারার হয়ে গেলেন। দেখুন, তিনি কেমন নেক বান্দি ছিলেন, নেক ছিলেন। যখন এখানে রেখে যাচ্ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এটা কি আল্লাহ তাআলার নির্দেশ? বললেন, হ্যাঁ আল্লাহর নির্দেশ। বাস, কথা শেষ, আল্লাহর নির্দেশ। তুই ইসলাম ভাইরা মাদাইছে দর্শকবৃন্দ, বার্গেডিং করে নেই কেন, কি কারণ? তিনি নবী ছিলেন, নবীর স্ত্রী ছিলেন, আল্লাহ নির্দেশ দিয়েছে, বাস শেষ কথা। যখন রেখে চলে গেলেন, পানি যখন নেই, পানির পিপাসায় জীবন যা যায় অবস্থা, হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানকে রেখে মাটিতে, বালুর ভূমিতে রেখে পাহাড়ের কাছে গেলেন, পানি পাওয়া যায় কিনা, যেখানে জমজম কাবা শরীফ থেকে পূর্ব দিকে, সেখানে ইসমাইল ইসলামকে রেখে তিনি গিয়েছেন, দূরে অল্প দূরে দেখা যায়, কাছেই 400 গজ 500 গজ হবে কমবেশ কাবা থেকে সাফা পাহাড়ে গিয়েছেন। পানি নেই, দেখছেন অদূরে আরেকটা পাহাড় মারওয়া, ভাবছেন আমি ওখানে যাই। যাচ্ছেন, যাওয়ার পথে কিছু অংশের মধ্যে কোনো কিছুর আবরণ বাধা, ইসমাইল ইসলামকে দেখা যায় না, দৌড় দিলেন সেখানে মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা, মারওয়াতে গেলেন, আবার যখন আসলেন ওই জায়গাতে দেখা যায় না ইসমাইল ইসলামকে, দৌড় দিয়ে পার হয়ে আবার মারওয়াতে গেলেন, পানি নেই। মরুভূমিতে অবস্থাটা এরকম যে দূরে যদি তাকানো হয় বালির উপর দিয়ে ধুধু মরুভূমিতে, মনে হয় যেন পানির ঢেউ, আসলে সেটা পানির ঢেউ না, বরং সূর্যের তাপে এটা মনে হয়। মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার সাফা, একবার মারওয়া, একবার সাফা, একবার মারওয়া দৌড়াচ্ছেন, ভাবছেন এখানে এখন বুঝি গেলে আমি পানি পেয়ে যাব, পাইনি, আবার যাচ্ছেন, আবার যাচ্ছেন, আবার যাচ্ছেন, 7 বার এভাবে তিনি চক্কর খেলেন। কোথাও হাঁটলেন, কোথাও দৌড়ালেন। আল্লাহ আল্লাহ, আল্লাহর নবী আলাইহিস সালামের স্ত্রী আর এক নবী আলাইহিস সালাতুসসালামের আম্মা জানের ওলিয়ার, একজন নেক বান্দির, একজন আল্লাহর ওলিয়ার এই কাজটা, দৌড়াদৌড়িটা এত পছন্দ হয়ে গেল আল্লাহু আকবার, কিয়ামত পর্যন্ত সকলের জন্য এই হজ করতে যারা যাবে, যারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক পাঠ করবে, ইহরামের কাপড় পরবে, কাবাকে তাওয়াফ করবে, হজ কিংবা উমরা আদায় করবে, তাদের প্রত্যেকের উপর এই সাফা মারওয়া সাই করাটা, মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলার স্মৃতিচারণ করাটা, তার কাজকে আদা করাটা ওয়াজিব হয়ে গেল। কিসি কি আদা কো আদা কর রাহা হো, কিসি কি আদা কো আদা কর রাহা হো। হ্যাঁ, আমাদের প্রতিটি কাজই আল্লাহ তাআলার হুকুম দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, ইসমাইল আলাইহিস সালাম করেছেন, আদম আলাইহিস সালাম করেছেন, আল্লাহর নেক বান্দাদের ওই কাজগুলো। যেমন আমরা পাঁচ ওয়াক্ত মাদানী চিন্তা সময় নামাজ আদায় করি না, ফজরের নামাজ কেন আদায় করি, কীভাবে হয়েছে ফরজ? হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে যখন আগমন করেন, যখন পূর্ব আকাশে অন্ধকার দূরীভূত হয়ে পূর্ব আকাশে যখন আলোর বিচ্ছুরণ হয়, আলো হচ্ছে সাদা আভা ভেসে উঠেছে, সূর্য ওঠার আগে সুবহে সাদেকের পর সাদা হয়ে যায় আকাশটা, অন্ধকার দূর হতে থাকে, অমানিসা দূর হতে থাকে। আদম আলাইসলাম দেখলেন এই ঘুটঘুটে অন্ধকার থেকে আল্লাহ তালা আমাকে মুক্তি দিচ্ছে, দুই রাকাত আল্লাহ তালা নামাজ, দুইটা সেজদা দিলেন, দুই রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহ আকবার। আমরা সেই জন্য ফজরের নামাজ আল্লাহ তালা আমাদের প্রতি দুই রাকাত ফরজ করেছেন। এবং বিভিন্ন নবী আলাইহিস সালাতুসসালামগণ এর স্মৃতিচারণ হচ্ছে নামাজ, রোজা, কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, পূর্ববর্তী নবী আলাইহিস সালাম তার উম্মতিগণ করেছেন স্মৃতিচারণ, সেটা করছি আমরা, হজ স্মৃতিচারণ, আল্লাহু আকবার। তার মানে নেক বান্দাদের অনুসরণ করা, পূর্ববর্তী নেক বান্দাদের অনুসরণ আল্লাহ তাআলা ফরজ ওয়াজিব করে দিয়েছেন আমাদের জন্য। আর এই উম্মতের যারা নেক বান্দা আউলিয়ায়ে কামেলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নতকে অনুসরণ করছে, নেক কাজ করছে, অনুসরণ উত্তম কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি যেটা করেছেন সেটা করা উত্তম কাজ। অতএব আসুন আমরা চেষ্টা করি হজকে সঠিকভাবে আদায়ের জন্য। আমি বলছিলাম হজের ওয়াজিবের মধ্যে এটা যে সাফা মারওয়া সাই করা, নাম্বার দুই মুজদালিফাতে রাত যাপন করা, আরাফা থেকে ফেরার পর 9 তারিখ রাতে মুজদালিফায় অবস্থান করা, আর উকুফ, উকুফ করার পর মুজদালিফাতে আসা, এবং সেটার ওয়াজিবের টাইম হচ্ছে সুবহে সাদেকের পর থেকে সূর্য উদয়ের পূর্ব এই সময়ের কিছু সময় হলেও অবস্থান করা, উকুফ মানে অবস্থান করা রাত, রাতের এই অংশের মধ্যে এটা ওয়াজিব রয়েছে। মুজদালিফাতে রাত্রি যাপনের এই শুভ সংবাদ যে যে ব্যক্তি মুজদালিফাতে অবস্থান করবে, বান্দার হকগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করিয়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকেও বারবার হজ করার, আরাফাতে যাওয়ার, মুজদালিফাতে যাওয়ার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ইসলামী ভাইরা ও মানুষজন, দর্শক বৃন্দ, আমরা শুনছিলাম মুজদালিফার বিষয়ে, এই মুজদালিফাতে অবস্থান করা এটা ওয়াজিব। তৃতীয়ত, মিনাতে রমি শয়তানকে পাথর মারা, 10, 11 ও 12 এটা ওয়াজিব রয়েছে। আর যদি কেউ 12 তারিখ সূর্যাস্তের পূর্বে মিনা ত্যাগ করতে পারে তাহলে তার উপর ওয়াজিব না। যদি মিনার মধ্যে সূর্য অস্ত হয়ে যায় তাহলে ১৩ তারিখের করা ওয়াজিব, অন্যথায় এটা সুন্নত হিসেবে গৃহীত। তো রমি করা মিনাতে শয়তানকে পাথর মারা, এটা হজের তৃতীয় নম্বর ওয়াজিব। চতুর্থ নম্বর ওয়াজিব হচ্ছে কোরবানি করা, হাদি। হাজি যদি কেরান বা তামাত্ত, কেরান প্রথমে উমরা করল এই হারাম মাসে, জিল কাদ জিল হজ মাসে, এরপর এহরাম খুলে পরবর্তীতে আবার এহরাম বেঁধে হজ আদায় করল, অথবা এহরাম বেঁধে একই এহরামে উমরাও করল হজ আদায় করল, তাহলে তার উপর কোরবানি দেওয়া এটা ওয়াজিব। কোরবানির পর রমি করে কোরবানি দিয়ে চুল কাটা বা সাঁচা, হেলক করা বা কসর করা, কাটা কিংবা সাঁচা যদি এক করের চাইতে বড় থাকে তাহলে এটা কাটা যাবে। পুরো মাথার তিন ভাগের এক ভাগ কাটা, এটা ওয়াজিব। পুরোটা কাটলে সুন্নত, ওয়াজিব দুটোটাই আদায় হয়ে যাবে। এক করের নিচে যদি থাকে তখন এটা কাটলে আর হবে না, এক করের উপরে যদি থাকে তখন আপনি কাটতে পারবেন। মহিলারা তাদের চুলের এক কর পরিমাণ কেটে ফেলবে, আর পুরুষরা ছাঁচা উত্তম। বলা হয়েছে যে ব্যক্তি হালাক করবে মানে সাঁচবে, আল্লাহ তাআলা তার প্রতি দুইবার রহমতের দৃষ্টিতে তাকাবেন। আল্লাহু আকবার। চতুর্থ নাম্বার রয়েছে তাওয়াফুল বিদা, বিদায় তাওয়াফ। মক্কা ছাড়ার আগে বিদায় তাওয়াফ করা, যা অস্থায়ীদের জন্য এটা ওয়াজিব। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম হজের তিনটি ফরজ, ছয়টি ওয়াজিব। আমরা যখন হজ আদায়ের জন্য যাব, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দিক। আমরা শুনেছি কার উপর হজ ফরজ, তারা আমাদের মৌলিক যে বিষয়টা তা হচ্ছে আমাদের চিন্তা চেতনায় আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। যে ব্যক্তি ফুসুক থেকে, ফাসিক ফুসুক থেকে, অযথা কথা থেকে, গুনাহের কথা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে, গুনাহ মুক্ত রাখতে পারবে, এই হজের সফরে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমাদের অধিকাংশই হাজি সাহেব, যখন আমরাও এটা দেখে থাকি যে হজের সফরের মধ্যে যখন যায় হোটেলের মধ্যে অবস্থান করে, নামাজ আদায় করে, খাবার খায়, আগে গেলে তো আর কোনো কাজ থাকে না, সাধারণত উমরা আদায়ের পর ফ্রি হয়ে যায়, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা, ব্যাস হোটেলের মধ্যে আড্ডা দিতে থাকে, বেহুদা কথা বলতে থাকে। আমি অনুরোধ জানাবো আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে জীবনে একবার হয়তোবা হজের জন্য গিয়েছে, পুনরায় যেতে পারবেন কিনা নিশ্চয়তা নেই। লক্ষ লক্ষ টাকা খরচ করে, শারীরিক এত কষ্ট করে হজের জন্য গেলাম, অথচ আমি ফাসিক কথাকে ছাড়তে পারলাম না, গীবতকে ছাড়তে পারলাম না, কুদৃষ্টিকে আমি ছাড়তে পারলাম না, মিথ্যা কথাকে আমি ছাড়তে পারলাম না, রাগকে আমি নিয়ন্ত্রণ করতে পারলাম না, তাহলে এই হজ কি হবে আমাদের? আল্লাহ কোরআনের নির্দেশনা এটা, ফুসুক থেকে, অহেতুক কথা থেকে, গুনাহপূর্ণ কথা থেকে এবং সঙ্গমূলক কথা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা, হেফাজত করা। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করব এই হজের সফর যাওয়ার, আল্লাহ তাআলা যদি আমাদের কবুল করেন, সেখানে যাওয়ার পর আতবকে রক্ষা করা, মক্কাতুল মুকাররমার অলিতে গলিতে ঘুরব, যেই জায়গাতে আমার প্রিয় আকা ইসলাম হেঁটেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূরানি কদম পড়েছেন, আল্লাহ আল্লাহ, হজ করার পর আমরা মদিনা পাকে হাজির হব না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজিও আও, শাহান শাহ কা রওজা দেখো, কাবা তো দেখ চুকে, কাবে কা কাবা দেখো। আমরা আকা আল্লাহ হযরত ইরশাদ করছেন, হাজিরা আসো, শাহান শাহ রওজা দেখো, কাবা তো দেখেছ, এখন কাবার কাবাকে দেখো, কারণ এই কাবা কাবা হতো না যদি আল্লাহ তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করতেন। ওই প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা পাকে হাজিরি দেওয়া, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান, যে ব্যক্তি আমার কবরের জিয়ারত করলো, রওজার জিয়ারত করলো, তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। অন্য হাদিসে ইরশাদ করছেন, যে ব্যক্তি হজ আদায় করলো অথচ আমার জিয়ারত করলো না, সে আমার প্রতি জুলুম করলো। নবীর প্রতি জুলুম করে আমরা মুক্তি পেতে পারবো? নবীর প্রতি জুলুম করে আমি কি জান্নাত পেতে পারবো? কশিন কালেও না। আল্লাহ তাআলা আমাদেরকে আদব ওয়ালা বানাক, নসিব ওয়ালা বানাক, আমরা যেন আদবের সাথে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় হাজিরি দিতে পারি, পরিপূর্ণতার সাথে হজ আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সে তৌফিক দান করুন। আমিন বিজাহিন নাবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা
কুরআন হিদায়াত জীবন কুরআন খোদা তাআলার কালাম।